শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় আল ওয়ালা ওয়াল বারা, কাছাকাছি বাংলা অনুবাদ দ্বারায় মৈত্রী ও সম্পর্কচ্ছেদ। তবে আমরা আরবি ওয়ালা এবং বারা শব্দ দুটোই ব্যবহার করব। ওয়ালা হলো বন্ধুত্ব বা মৈত্রী, আর বারা হলো শত্রুতা বা সম্পর্কচ্ছেদ। একজন মুসলিমের ওয়ালা কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মুসলিমদের প্রতি মৈত্রী হলো ওয়ালা। আর যারা আল্লাহর শত্রু, যারা আল্লাহর দিনের বিরোধিতা করে, যারা নিজ কথা, কাজ বা পরিকল্পনার মাধ্যমে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের বিরোধিতা করে, তাদের সাথে সম্পর্ক ছেদ, তাদের প্রতি বিদ্বেষ, শত্রুতা ও ঘৃণা হলো বারা। এই হলো আল ওয়ালা ওয়াল বারা এর খুব সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। আল ওয়ালা ওয়াল বারা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা সম্ভব। ছোটো কাল থেকে আমার একটি অভ্যাস ছিল, আমার পড়া সব বইগুলোকে আমি বিষয়ভিত্তিক তালিকায় সাজাতাম। আমি এখনও এটা করি এবং এই তালিকাগুলো এখনও আমার কাছে আছে। কিছুদিন আগে আমি লিস্টগুলো চেক করছিলাম, দেখলাম আমার তালিকায় 45টি বই কিংবা পুস্তিকার নাম আছে যেখানে আল ওয়ালা ওয়াল বারা নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু বই পুরোপুরিভাবে আল ওয়ালা ওয়াল বারার আলোচনা নিয়ে, আর কিছু বইয়ের অংশবিশেষে কিংবা নির্দিষ্ট কোনো অধ্যায়ে এ নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়টি এত বুনিয়াদি এবং গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই যুগে যুগে অনেক উলামা এ নিয়ে আলোচনা করেছেন। চাইলে শুধু আল ওয়ালা ওয়াল বারা নিয়ে একটি লেকচার সিরিজ করা সম্ভব, কারণ এই আলোচনার অনেক শাখা প্রশাখা আছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্যের যে দিকগুলো আজ উম্মার জন্য জানা অত্যন্ত জরুরি, তার মধ্যে আল ওয়ালা ওয়াল বারা অন্যতম। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এর নাতি এবং তার বরকতময় দাওয়াহ ও মানহাজের সুযোগ্য উত্তরসূরি শাইখ সুলাইমান বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ আল ওয়ালা ওয়াল বারার উপর একটি স্বতন্ত্র পুস্তিকা লিখেছিলেন। পুস্তিকাটির নাম আউসাক উরাল ইমান। আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনাতে আল ওয়ালা ওয়াল বারার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো আনব, আর আল্লাহ চাইলে পরে কখনও আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেন, আস-সালিসাতু আন্না মান আতা'আর রাসূলা ওয়া ওয়াহ্হাদাল্লাহ লা ইয়াজুযু লাহু মুওয়ালাতু মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আকরাবা করিব। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগত এবং ইবাদতের জন্য এক আল্লাহকেই বেছে নিয়েছে, আল্লাহ ও তার রাসূলের যারা বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব বা মৈত্রী রাখা তার জন্য বৈধ নয়, যদিও তারা তার সবচেয়ে আপনজন হয়। লেখকের এ কথার দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখিরি ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে, যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়। সূরা আল মুজাদালা 22। আল্লাহ এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যারা আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতে বিশ্বাস করে, তারা কখনোই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের সাথে মৈত্রী করবে না, বন্ধুত্ব রাখবে না, এসব লোকেরা তাদের যত আপনজনই হোক না কেন। আর যাদের মৈত্রী আল্লাহর সাথে তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু। এরাই যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রুহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন। সূরা আল মুজাদালা 22। সূরা মুমতাহিনাতেও আপনি আল ওয়ালা ওয়াল বারার দলিল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمُوَدَّةِ وقد كفروا بما جاءكم من الحق هي ইমানদারগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে সূরা মুমতাহিনা এক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে সূরা মুমতাহিনা ৪ সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছ যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদ করার চেয়ে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না সূরা তাওবা ২৪ দুনিয়াতে মানুষের সবচেয়ে প্রিয় হলো তার পরিবার তার বংশ এবং সম্পদ যদি পার্থিব এসব কিছু আমাদের কাছে আল্লাহ ও তার রাসূল থেকে বেশি প্রিয় হয় তাহলে আমরা যেন বিপর্যয় যন্ত্রণা অপমান লাঞ্ছনা ম্যাসাকার আর জেনোসাইডের জন্য অপেক্ষা করি এগুলো কখন আসবে যখন আপনি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসবেন আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতাকারীদের তো ভালোবাসা যাবেই না নিজের পরিবার কিংবা সম্পদকেও আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ভালোবাসা যাবে না যখন আমরা কাউকে আল্লাহ ও তার রসুলের চেয়ে বেশি ভালোবাসবো সেটা হতে পারে আল্লাহর শত্রু অথবা আমাদের পরিবার সম্পদ কিংবা সুবিধাবাদী লাইফস্টাইল তখন আমাদের উপর বিপর্যয়গুলো আসবে কোনো কিছু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ভালোবাসা যাবে না ওয়ালার কেন্দ্র হলো ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফ্ফারু আউলিয়া واتقوا الله ان كنتم مؤمنين হে মুমিনগণ তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না যারা তোমাদের দ্বীনকে উপহাস ও খেলতামাশা রূপে গ্রহণ করেছে তাদের মধ্য থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে ও কাফিরদেরকে আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো সূরা আল মাঈদা ৫৭ কিভাবে এমন কারো মৈত্রী সম্ভব যে দীন ইসলাম নিয়ে তাচ্ছিল্য করে ঠাট্টা মশকরা করে অথচ একজন মুমিনের কাছে সবচেয়ে প্রিয় তার দিন না এমন কাউকে কখনোই বন্ধু বা মিত্র হিসেবে গ্রহণ করা সম্ভব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দুমা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون হে মুমিনগণ তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করো না তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে, আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তোমরা উপলব্ধি করতে। সূরা আল ইমরান 118। এই আয়াতের বিতনাহ শব্দটির অর্থ কি? উপদেষ্টা, রক্ষাকর্তা, পরামর্শদাতা। আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন, কোনো কাফিরকে পরামর্শদাতা, রক্ষাকারী বা উপদেষ্টা হিসেবে না গ্রহণ করতে। কেন আল্লাহ আমাদের মানা করছেন? উত্তর এই আয়াতেই আছে, লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে, তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে, আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। কারণ যদি আমরা এমনটা করি তবে কাফিররা নিশ্চিতভাবেই আমাদের বিশ্বাসকে কলুষিত করে ফেলবে। এগুলো কোরআনের স্পষ্ট আয়াত, যেখানে আল ওয়ালা ওয়াল বারার শিক্ষা উঠে এসেছে। কোরআন, সুন্নাহ এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের বক্তব্যে আরও অনেক দলিল পাওয়া যায়। ইমাম হামাদ ইবনে আতিক রাহিমাহুল্লাহ তার গ্রন্থ সাবিলুন নাজাক ওয়াল ফিকাক এ বলেছেন, আল্লাহর একত্ব এবং শিরক বর্জনের হুকুমের পর দ্বীনের মধ্যে আর কোনো হুকুম নেই যেটার ব্যাপারে আল ওয়ালা ওয়াল বারার মতো ব্যাপক, স্পষ্ট ও চূড়ান্ত প্রমাণ আছে। আল ওয়ালা ওয়াল বারা কেন এত গুরুত্বপূর্ণ? কেন আল ওয়ালা ওয়াল বারা তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রধান এবং অবিচ্ছেদ্য অংশ? আমাদের কিভাবে এ বিষয়টি সহজভাবে বোঝা উচিত? আসলে আল ওয়ালা ওয়াল বারার গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের আয়াত বা হাদিসের প্রয়োজন পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল ওয়ালা ওয়াল বারার দলিল হিসেবে এই কালিমাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার মক্কার কুরাইশ মুশরিকরা এই কালিমা থেকেই সুস্পষ্টভাবে বুঝে গিয়েছিল আল ওয়ালা ওয়াল বারা কী জিনিস। তাদের আর কোনো কিছুর দরকার পড়েনি। ইসলামের প্রথম যুগে সবার কাছে আল ওয়ালা ওয়াল বারার অর্থ এতটাই স্পষ্ট ছিল যে তারা ঘুণাক করেও ভাবেনি এটার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে, ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে হবে, বিভিন্ন যুক্তি খণ্ডন করতে হবে। এরপরে এলো দার্শনিকদের দল। তারা তাদের সীমিত বোধবুদ্ধি, খাপ ছাড়া চিন্তাভাবনা আর নফসকে কুরআন হাদিসের উপর প্রাধান্য দেওয়া শুরু করলো, তাদের বিভ্রান্তিগুলো প্রচার করতে শুরু করলো। এর ফলে দিনের অনেক মৌলিক বিষয় ও বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচনা উপস্থাপন করার দরকার দেখা দিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, সালাফুস সালিহিন, উম্মার আলিমগণ ঠিক কী বুঝিয়েছিলেন তা ভেঙে ভেঙে বোঝানোর দরকার পড়ল। খুব সহজে আল ওয়ালা ওয়াল বারার কনসেপ্টটা বোঝাই। রাগবি নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই। এক সময়ে খেলা শেখার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, যদিও আমি আমেরিকাতেই বড় হয়েছি। কিন্তু এই খেলার নিয়ম কানুনগুলো আমি আজও ঠিকঠাক ধরতে পারি না। অথচ আমার এক ভাতিজা আছে যে পেশাদার রাগবি খেলোয়াড়। সুবহানাল্লাহ, কোনো এক কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চিন্তাকে এই খেলার নিয়ম বোঝা থেকে বিরত রেখেছেন। তবে রাগবির নিয়ম কানুন না জানলেও খেলাধুলার ব্যাপারে একটা বিষয় আমি বেশ ভালো মতোই বুঝি। আপনি কোনো দলের সদস্য হয়ে প্রতিপক্ষ দলকে সমর্থন করতে পারেন না। মেক্সিকোর মতো জায়গায় এই ধরনের কাজের জন্য সাধারণত গণধোলাইয়ের ব্যবস্থা করা হয়। কেন? কারণ এটাই ফিতরাহ, মানুষের সহজাত প্রবৃত্তি। আপনি একটি টিমের খেলোয়াড় হয়ে কিভাবে অন্য টিমকে সমর্থন করতে পারেন? আপনি যখন কোনো দলে যোগ দিচ্ছেন তখন আপনি সেই দলের অংশ হয়ে যাচ্ছেন। আপনার উপর সেই টিমের হক হচ্ছে যে আপনি তার প্রতি অনুগত থাকবেন, সমর্থন যোগাবেন এবং আপনার দায়িত্ব কর্তব্যগুলো পালন করবেন। আপনি কখনোই সেই টিমের প্রতিদ্বন্দ্বী কোনো টিমের সমর্থন করবেন না। এটা একদম কমন সেন্সের বিষয়। আপনি মনে মনেও কখনো চাইবেন না যে প্রতিদ্বন্দ্বী দল কখনো জিতুক। যদি আপনি মনে মনে এরকম চান তাহলে আপনি নিজ দলের সাথে প্রতারণা করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। প্রতিদ্বন্দ্বী দলের ম্যানেজার বা ক্যাপ্টেনকে আপনি প্রশংসার বন্যায় ভাসাবেন না, তাদের প্রতি অনুগতও থাকবেন না, তাদেরকে কখনো নিজের দলের দুর্বলতার কথা বলবেনও না, ঠাট্টা ছলেও না। আচ্ছা, এবার আরেকটা দিক দেখুন। খেলার মধ্যে অনেক ভুল হয়ে থাকে, ভুল পাস, ঠিক সময়ে ঠিক জায়গায় না থাকা ইত্যাদি। খেলোয়াড়েরা এই ভুলগুলোর জন্য নিজেদের মধ্যে রাগারাগি করে, নিজের সতীর্থদের সাথে কথা কাটাকাটি করে, কখনো কখনো সেটা উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ধাক্কাধাক্কি এমনকি হাতাহাতিতেও গড়ায়, নিজেদের সতীর্থদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। খেলার মাঠে এরকম অনেক ঘটনা ঘটে, ঘটে না?
কিন্তু এমন পরিস্থিতিতে কেউ কি বিপক্ষ দলের ম্যানেজার বা ক্যাপ্টেনের কাছে যেয়ে টিমমেটের বিরুদ্ধে নালিশ করবে? দেখুন না, ওরা আমাকে পাস দেয় না, ঠিক সময়ে ঠিক জায়গায় থাকে না। কেউ কি প্রতিদ্বন্দ্বী দলের ম্যানেজার বা খেলোয়াড়দেরকে অনুরোধ করবে, আমি আমার টিমমেটদের উচিত শিক্ষা দিতে চাই, আপনারা কি আমাকে সাহায্য করবেন? আপনি কি বলবেন, আমার টিমমেটদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই, আমাকে সাহায্য করুন, ওদেরকে মারুন, ম্যাসাকার করুন, জেনোসাইড চালান, রাস্তার বখাটে ছেলে কিংবা গুন্ডাদের গ্যাংয়ের কথাই ধরুন, এই গ্যাংগুলো দাঁড়িয়ে আছে নিজ দলের প্রতি ওয়ালা এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতি বারা এই মূলনীতির উপরে। বিশ্বের প্রত্যেকটি জাতি দাঁড়িয়ে আছে আল ওয়ালা ওয়াল বারার উপর। প্রত্যেকটি দেশেই সবচেয়ে ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয় দেশের সাথে, রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করাকে। রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিশ্বাসঘাতক গাদ্দাররা সবচেয়ে বেশি হুমকির। দেশদ্রোহিতাকে এত বড় অপরাধ হিসেবে দেখার কারণটা কি? দেশের ভিত্তিতে আল ওয়ালা ওয়াল বারা। চিন্তা করুন, সামান্য একটি ফুটবল কিংবা রাগবি টিমের জন্য যদি ওয়ালা ওয়াল বারা এত গুরুত্বপূর্ণ হয়, যদি একটি দেশের সার্বিক নিরাপত্তা, উন্নয়ন আর সফলতা নির্ভর করে ওয়ালা ওয়াল বারার উপর, তাহলে সমগ্র মানব জাতির জীবন বিধান, দীন ইসলামের জন্য আল ওয়ালা ওয়াল বারা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ মুসলিমদের কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিত্তিতে আল ওয়ালা ওয়াল বারা নির্ধারণে এত কষ্ট হয়? আল ওয়ালা ওয়াল বারা মানুষের ফিতরা, বোধ বুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষ সহজাতভাবে এর গুরুত্ব বুঝে। আল ওয়ালা ওয়াল বারার দলিল হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাই যথেষ্ট। এই কালিমা থেকেই এর গুরুত্ব সুস্পষ্টভাবে বোঝা যায়। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সমর্থনে বহু আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন উম্মাহকে আল ওয়ালা ওয়াল বারার গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু বর্তমানে মুনাফিকের দল চায় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দলে যোগ দেবেন, কিন্তু আপনি সর্বাত্মকভাবে সমর্থন করবেন লা ইলাহা ইল্লাল্লাহর দল ছাড়া অন্য সব কিছুকে। আল ওয়ালা ওয়াল বারা হলো মুসলিমের পরিচয়, মুসলিমের আত্মপরিচয়। আল ওয়ালা ওয়াল বারার উপলব্ধি ছাড়া, বোধ ছাড়া মুসলিম কখনো নিজের পরিচয় খুঁজে পাবে না। তাই মুসলিমদের অবশ্যই আল ওয়ালা ওয়াল বারার ব্যাপারটি অন্তরে গেঁথে নিতে হবে, বিশেষ করে কুফফারদের দেশে বসবাসরত মুসলিমদের। ওয়ালা এবং বারা যথাযথ অনুধাবনে ব্যর্থতা মুসলিমদের এক ভয়ঙ্কর ভবিষ্যতের সংকেত দেয়। আল ওয়ালা ওয়াল বারা না থাকলে আজকে যে শিশু মুসলিম ঘরে ভূমিষ্ঠ হচ্ছে, নিশ্চিত থাকুন তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনিদের প্রজন্ম কাফির মুশরিক হয়ে বড় হবে। জি, আপনি ভুল পড়েননি, মনোযোগ দিয়ে শুনুন। ওয়ালা এবং বারা সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে বর্তমান মুসলিম প্রজন্ম, বিশেষ করে কাফির মুশরিকদের ভূমিতে বসবাসরত মুসলিমরা, এমন এক প্রজন্মের জন্ম দিবে যাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি হবে কাফির বা মুশরিক। আমার কথা আপনাদের কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আমি কিছু উদাহরণ দিচ্ছি। 1920 সালে দুই ভাই জর্ডান থেকে মার্কিন মুলুকে হাজির হলো। কিছুদিন পরে এক ভাই জর্ডানে ফিরে গেল, অন্য ভাই আমেরিকা থেকে গেল। এই ব্যক্তির বংশধরেরা এখনও এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব সম্ভবত তারা চতুর্থ বা পঞ্চম প্রজন্ম। যে ভাই জর্ডানে ফিরে গিয়েছিলেন তার বংশধররা এখনও মুসলিম। তারা আন্তরিকতার সাথে ইসলাম, নিজেদের মুসলিম পরিচয় নিয়ে গর্ব করে। তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা মুসলিম। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ গোমরাহ হয়েছে, কেউ কেউ গুনাহগার, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মোটের উপর মুসলিম। ইনশাআল্লাহ তাদের অন্তরগুলোতে তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থিত। ইনশাআল্লাহ একদিন তারা যেসব ভুলভ্রান্তি আছে সেগুলো ছেড়ে পরিপূর্ণরূপে সত্যের উপর ফিরে আসবে। আর যে ভাই আমেরিকা থেকে গিয়েছিল তার কি অবস্থা? তার ছেলে মেয়েরাও বোধহয় এখন আর কেউ বেঁচে নেই, চতুর্থ বা পঞ্চম প্রজন্ম চলছে। খুব সম্ভবত তাদের বংশ এখন অনেক বড়, তারা সবাই এক শহরে বেড়ে উঠেছিল। তারা সংখ্যায় এত বেশি ছিল যে একসময় তাদের পারিবারিক নামে সেই শহরের নামকরণ হয়েছিল। জানলে খুব অবাক হবেন, আমেরিকায় থেকে যাওয়া ভাইদের বংশধরদের কেউই এখন আর নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় না। তারা সলাত আদায় করে না, তাই তারা মুসলিম না। আমি এমন কিছু বলছি না, তারা আসলেই নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেয় না। কেউ তাদের ধর্ম জিজ্ঞাসা করলে তারা বলে আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, হিন্দু বা নাস্তিক। তাদের অনেকেই এখন নাস্তিক, এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। সেই পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পুনরায় ইসলামে ফিরিয়ে নেন। প্রশ্ন হল, কিভাবে তারা দীন ইসলাম থেকে কুফরে চলে গেল? আমরা আগে অনেক আলোচনায় বহুবার বলেছি যে ইসলাম কখনোই কাফির মুশরিকদের জোর করে কালিমা পড়ানোর অনুমতি দেয় না। এটা দীন ইসলামে সম্ভব না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা আল বাকারা 256। এমনকি শরিয়ার বিধান হলো যে ভূখণ্ড ইসলামী শরিয়া দিয়ে শাসিত হবে সেখানেও কাফেরদের জোর করে মুসলিম বানানো হবে না। খিলাফার অধীনে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না, বরং ভুলের উপর অধিষ্ঠিত থাকার পরেও ইসলামী শরিয়া দ্বারা শাসিত ভূখণ্ডে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। আল্লাহর কসম, অমুসলিমরা মুসলিম শাসিত ভূমিতে যে অধিকার ভোগ করে, মুসলিমরা অমুসলিম শাসিত ভূমিতে তার কানা করিও পায় না। এমনকি মুসলিমদের ভূমিতে, আদর্শ খিলাফার ভূমিতে অমুসলিমরা যে অধিকার ভোগ করেছে, অতীতে সেটা তারা নিজেদের ধর্মের লোকদের দ্বারা শাসিত ভূমিতেও পায়নি। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার যে আমরা তাদের মিথ্যা বিশ্বাসের স্বীকৃতি দেই না। তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণের মানে এই না যে আমরা তাদের ভ্রান্ত বানোয়াট মিথ্যা ধর্মকে স্বীকৃতি দেব। মুসলিমরা আহলুল জিম্মাকে নিরাপত্তা দেবে, অর্থাৎ ওইসব কাফেরদের নিরাপত্তা দেওয়া হবে যারা ইসলামী শরিয়া দ্বারা শাসিত ভূখণ্ডে অনুগত নাগরিক হিসেবে অবস্থান করবে। মুসলিমদের দায়িত্ব হল তাদের নিরাপত্তা নিশ্চিত করা। একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তাদের ধর্ম ভ্রান্ত এবং মিথ্যা। তাই ইসলামী শরিয়া দ্বারা শাসিত ভূখণ্ডেও মুসলিম শিশুদের অন্তরে গেঁথে দিতে হবে যে ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম, সকল জীবন বিধান মিথ্যা। যদি কেউ তাদের ধর্ম বিশ্বাস করে, অনুসরণ করে, তারপর তার উপর মারা যায়, তাহলে তার শেষ পরিণতি জাহান্নামের জ্বলন্ত আগুন। কিন্তু আজকাল মুসলিমদের শেখানো হচ্ছে যে ইসলাম এবং অন্যান্য ধর্মগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এসব লোকেরা তাওহীদ ও শিরকের পার্থক্যকে খুব ছোট করে দেখায়। আরে, দিন শেষে আমরা সবাই জান্নাতে যাব। তোমার ধর্ম এবং আমার ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তো এক। পথগুলো আলাদা, কিন্তু গন্তব্য এক। দেখো, আমরা একদিন সবাই জান্নাতে যাব। তাই এত চিন্তার আসলে কিছুই নেই। এদের মধ্যে অনেকে এও বলে যে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পুত্র, আর আমরা বলি তিনি আল্লাহর রাসূল। কিন্তু আপনি যদি আরেকটু গভীরে যান, তাহলে দেখবেন দুটির অর্থ একই। এটা আসলে শাব্দিক, ভাষাগত ভিন্নতার কারণে একই জিনিসকে একটু অন্যভাবে বলা আর কি। সে করে ফিরে গেলে আমরা তো সবাই ইব্রাহিমের অনুসারী। তারা দাবি করে কোরআনে নাকি বলা আছে সবাই জান্নাতে যাবে। তারা কোরআনের নামে মিথ্যাচার করে, কখনো সরাসরি, আবার কখনো ঘুরিয়ে পেঁচিয়ে বলে। যারা মানুষকে জাহান্নামের ভয় দেখায় অথবা বলে যে কেউ জাহান্নামে যাবে, তারা চরমপন্থী, মৌলবাদী। ওয়ালা বারাবিহীন এই যুগে অনেকের কাছে জাহান্নাম এক জনশূন্য জায়গায় পরিণত হয়েছে, যেন কেউই জাহান্নামের অধিবাসী হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধহয় এমনি এমনি কোনো কারণ ছাড়াই জাহান্নাম সৃষ্টি করেছেন। তাদের কথার মূল উপসংহার এটাই, নাউযু বিল্লাহ। এই ধরনের বিকৃত চিন্তাভাবনা আর শিক্ষার শেষ পরিণতি কী হয়? ওয়ালা এবং বারার শিক্ষাবিহীন মুসলিমদের প্রথম প্রজন্ম লা ইলাহা ইল্লাল্লাহর অন্তত কিছুটা নিজেদের মধ্যে ধারণ করতে পারে। দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম কালিমার ঘ্রাণ পায়, আর চতুর্থ, পঞ্চম এবং তার পরের প্রজন্মগুলো হবে নাস্তিক, ইয়াহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুক্তমনা ইত্যাদি। ওয়ালা এবং বারাবিহীন মুসলিমদের শেষ পরিণতি এরকম করুণই হয়। ওয়ালা এবং বারাকে কখনো ভুলে যাবেন না, ছেড়ে দিবেন না। এটি আপনার পরিচয়, এটি আপনার অনন্যতা, এটি আপনার ব্যক্তিত্ব। 15 বছর আগের কথা, আমি একদিন সেমিনারে গিয়েছিলাম। খুব নাম করা একজন বক্তা মার্কিন যুক্তরাষ্ট্রের একদম প্রথম দিককার মুসলিম এবং মসজিদ নিয়ে খুব সুন্দর আলোচনা করছিলেন। প্রজেক্টর দিয়ে অতীতের মসজিদগুলোর ছবি দেখাচ্ছিলেন। যেসব মুসলিমরা অন্য মহাদেশ থেকে দাস হিসেবে আমেরিকাতে এসেছিলেন এবং এখানে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি তাদের নিয়ে চমৎকার আলোচনা করছিলেন। অনেক তথ্যপাত্র দিয়ে তিনি প্রমাণ করে দিলেন অনেক আগেই আমেরিকাতে মুসলিমদের পা পড়েছিল। 1800 সালের আশেপাশের সময়ে তৈরি হওয়া পুরনো মসজিদগুলোর ছবি দেখে সেই সেমিনারের সবাই খুব খুশি হয়েছিল। লেকচার শেষে আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিলাম। কথাচ্ছলে আমি সেই খ্যাতিমান বক্তাকে প্রশ্ন করলাম, ভালো কথা, পুরনো মসজিদগুলো না হয় সময়ের সাথে সাথে হারিয়ে গেল, কিন্তু সেই মসজিদগুলোর মুসল্লিরা কোথায়, তারা কোথায় হারিয়ে গেলেন? প্রায় 1.5 ঘন্টা ধরে আপনি যেসব মুসলিমদের নিয়ে আলোচনা করলেন, তাদের বংশধরেরা আজ কোথায়? অষ্টদশ কিংবা ঊনবিংশ শতাব্দীর সেই মুসলিমদের সবাই নিশ্চয়ই বন্ধা ছিল না, তাদের নিশ্চয়ই সন্তান সন্ততি বংশধর ছিল। তারা কোথায়? তার আলোচনাতে সেই সময়কার মুসলিমদের যে সংখ্যা তিনি বলেছিলেন তা অনুযায়ী অধিকাংশ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানদের মুসলিম হবার কথা, সেই সঙ্গে অন্যান্য অভিবাসীদের অনেকেরই মুসলিম হওয়ার কথা। সেই হিসেবে এখন আমেরিকাতে আরও অনেক বেশি মুসলিম থাকার কথা ছিল। এ তো একেবারে অসম্ভব যে সেই সময়ের সব মুসলিমরা সন্তান জন্মদানে অক্ষম ছিলেন, তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। তাহলে তারা কোথায়? তিনি বললেন, খুবই ভালো প্রশ্ন, আসলে আমার এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই, এটা নিয়ে কাজ করা দরকার, এ বিষয়ে গবেষণা করা যেতে পারে। আমি বললাম, আমি বরং আপনার কাজ কিছুটা সহজ করে দেই। আপনার কি মনে হয় না যে এই লম্বা সময় তারা ইসলামকে ভুলে গিয়েছে, তাদের মুসলিম পরিচয় হারিয়ে ফেলেছে? এই মুসলিমদের অন্তরে ওয়ালাওয়াল বারা ছিল না, তারা অজ্ঞতার কারণে এর উপর আমল করতে পারেনি, যার ফলাফল আপনাদের চোখের সামনে। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, বর্তমানে ওয়ালা এবং বারা এর ব্যাপারে মুসলিমরা একদমই অজ্ঞ। শুধু আল ওয়ালাওয়াল বারা না, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষার বিরুদ্ধেও আজ সর্বাত্মকভাবে যুদ্ধ করা হচ্ছে। এরকম এক অদ্ভুত সময়ে বেড়ে ওঠা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি? পুরো বিশ্বজুড়ে মুসলিমরা আজ নির্যাতনের শিকার হচ্ছে, অসহায় মুসলিম নারী পুরুষ কিংবা শিশুরা প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে কাফির মুশরিকদের বোমার আঘাতে। কিন্তু কাফির মুশরিকদের বোমার আঘাতের চাইতেও আমাদের নিজেদের লোকদের গাদ্দারি বেশি তীব্র যন্ত্রণা দেয়, অথচ তারা নিজেদের মুসলিম দাবি করে। তারা দিনের দায়ী কিংবা শায়েখ হিসেবে সবার কাছে পরিচিত। তাদের ক্ষতি বোমার আঘাতের চাইতেও বেশি ভয়ঙ্কর, আরও বেশি ধ্বংসাত্মক। ইসলামের শত্রুরা চিরকাল ইসলামের বিরুদ্ধে লড়াই করে এসেছে, ওয়ালা এবং বারা নিয়ে তাদের আপত্তি নতুন কিছু না, এতে বিস্মিত হওয়ার কিছুই নেই। কিন্তু সমস্যা তৈরি করছে বর্তমান জমানার মুনাফিক ও গাদ্দাররা। এরা উম্মার সাথে প্রতারণা করে ওয়ালা এবং বারার বিকৃত সংস্করণ প্রচার করে বেড়াচ্ছে। তাদের এই বিকৃত ওয়ালা ওয়াল বারা গ্রহণ করে নিলে তা সোজা আপনাকে এই দিন থেকে খারিজ করে দেবে। আমার বাবা আমাদের এলাকার একটি মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন, মসজিদটি পরিচালনার দায়িত্বও ছিল তার উপর। এটি মূলত তিরিশের দশকে তৈরি করা হয়েছিল। ষাট এবং সত্তরের দশকে আমার বাবা মসজিদ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আল্লাহ তাকে আমলপূর্ণ দীর্ঘ জীবন দান করুন। তার সঙ্গে ছিলেন একজন ইয়েমেনি শায়খ, যিনি মদিনা ইউনিভার্সিটির একদম প্রথম দিককার গ্র্যাজুয়েট। এদেশে তিনি এসেছিলেন দাওয়াতের কাজে। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আমি যখন খুব ছোট ছিলাম তখন তিনি আমাকে বেশ কিছু বই উপহার দিয়েছিলেন, যার মধ্যে একটি ছিল কিতাবু তাওহীদ। যাই হোক, ওই বিল্ডিংয়ের উপরের তলাতে ছিল মসজিদ, নিচতলাতে ছিল একটি হল রুম, সেখানে পার্টি চলত, গান বাজনার ব্যবস্থা করা হতো, মাঝে মাঝে মদ্যপানও করা হতো। আমার বাবা এবং সেই ইয়েমেনি শাইখ সে বিল্ডিংয়ের বেসমেন্টকেও মসজিদে পরিণত করে ফেলেন। আমার এখনও মনে আছে, আমার বাবা সলাতের পরে দীর্ঘক্ষণ মসজিদে বসে থাকতেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত। এই সময়ে খুব কম মুসল্লি থাকত, কোনো কোনো জুমার দিনে হয়তো তিন চারজন বৃদ্ধ থাকতেন। আমার বাবা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী, আর আমি ছিলাম একমাত্র শিশু। মাঝে মাঝে আমরা যখন উপরে বসে থাকতাম তখন নিচতলায় উদ্যাম পার্টি চলত। আমাদের সঙ্গের বৃদ্ধগণ নিচে গিয়ে তাদের অনুরোধ করতেন যেন পাঁচ মিনিটের জন্য গান বাজনা বন্ধ করা হয়, এই ফাঁকে তারা মাগরিব বা ঈশার সালাত আদায় করবেন। আল্লাহর কসম, ঠিক এমনটাই হতো। তিরিশের দশকে যারা এই মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন আমরা তাদের ও তাদের পরিবারগুলোকে চিনি। আপনি এক কাজ করতে পারেন, তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখুন, তাদের বংশধরদের বর্তমান অবস্থা কী, তারা কোথায়। আর এটি নিয়ে কথা না বাড়াই, এই আলোচনাগুলো করতেও কষ্ট হয়, তাদের বর্তমান অবস্থার ব্যাপারে খোঁজ খবর নিলে আপনারা অবাক হয়ে যাবেন। গল্প বলে বলে আমরা তাওহীদের আলোচনার সময় নষ্ট করতে চাই না, তবে আপনার এগুলো জানা দরকার। ওয়ালা এবং বারাবিহীন মুসলিম সমাজ বা ত্রুটিপূর্ণ ওয়ালা এবং বারার আকিদা ধারণকারী মুসলিম সমাজের জন্য কী ভয়ানক পরিণতির অপেক্ষা করে থাকে, এগুলো তার অল্প কিছু উদাহরণ।